بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا ضد له، لا مثال له ولا مثيل له، وله المثل الأعلى في السماوات والأرض، ليس كمثله شيء، وهو السميع البصير. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية للنسائي والبيهقي، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، واعلموا أن تقوى الله خير الزاد ليوم المعاد، يقول عز في علا: وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. يقول عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فاعلموا عباد الله أن تقوى الله عز وجل ملاك الحسنات، وهي خير وصية أوصى بها المسلم المسلم، وهي وصية الأولين والآخرين، وصية الله سبحانه وتعالى لأنبيائه والمرسلين. يقول الله سبحانه وتعالى: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. فاعلموا أن الله يحاسبكم في جميع أعمالكم، في دنياكم، في أعمالكم الظاهرة والباطنة، ولا يمكن تعديل هذه الأعمال أو تغييرها إلى الكتاب والسنة إلا بتقوى الله عز وجل. وقد جاء الصحابي الجليل أبو ذر رضي الله تعالى عنه إلى رسول صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أوصيني. فقال: اتق الله حيثما كنت. فاعلموا أن تقوى الله عز وجل هي كل خير يتعلق بتقوى الله عز وجل، وبه يسفو أو تسفو أعمال العبد. فاتقوا الله في سركم وعلنكم، واجعلوا أعمالكم خالصة لوجه الله الكريم. يقول عز وجل: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. ثم علموا عباد الله إن الله سبحانه وتعالى يقول وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. عن زياد بن لبيد الأنصاري رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يحدث أصحابه وهو يقول هذا أوان ذهاب العلم، قلت بأبي وأمي يا رسول الله كيف هو ذهاب أوان ذهاب العلم أو كيف يذهب العلم ونحن نقرأ القرآن ونعلمه أبناءنا ويعلمه أبناؤنا أبناءهم إلى أن تقوم الساعة. فقال رسول الله صلى الله عليه وسلم ثقلتك أمك يا زياد، إن كنت لأراك من أفقه أهل المدينة، أوليس اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل ولا ينتفعون منهما بشيء؟ أخرجه أبو داود بإسناد صحيح. সম্মানিত হাজিরিন, শুরুতেই আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে গড়ে বাইরে সর্বাবস্থায় আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মুসলিম উম্মাহ মূলত এমন এক প্রবাহে আজকে তারা প্রবাহিত হচ্ছে, এমন এক অবস্থায় তারা পরিচালিত হচ্ছে যে মুসলমানরা তাদের পরিচয়ে, তারা যে মুসলিম তাদের যে পরিচয় রয়েছে সেই পরিচয় তারা হারিয়ে ফেলছে, হারিয়ে যেতে বসছে। মুসলমানদেরকে সতর্ক করতে হবে যে মুসলিম হিসেবে একজন আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন আত্মসমর্পণকারী হিসেবে তার কি করণীয় রয়েছে, আসলে আমরা কি করছি, আমাদের পরিচয় কি আমরা এভাবেই ভুলে যাব, আমাদের কাছ থেকে ইসলাম কি এভাবেই হারিয়ে যাবে। এই বিষয়টি নিয়ে আমি আজকের খুতবার মধ্যে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আমার জানা আছে অনেকগুলো বিষয় আপনাদের এই বিষয় সম্পর্কে জানা আছে, তারপরেও যেহেতু একটু স্মরণ করে দেয়া যাতে করে আমরা উপকৃত হতে পারি, আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারি, এই জন্য মূলত আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কেরাম, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নয় দুইজন জলিলুল কদর নবী এবং রাসূলের মাধ্যমে বনী ইসরায়েলকে কিতাব দিয়ে সমৃদ্ধ করেছেন। সর্বপ্রথম বনী ইসরায়েলের নবী এবং রাসূল উলুল আজম নবী এবং রাসূলদের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত অবতীর্ণ করেছেন। আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে তাওরাতের মাধ্যমে হিদায়ত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের কাছে পৌঁছে দিয়েছেন, এই তাওরাত তাদের কাছে রেখে গিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ইন্তেকালের সময় অথবা মৃত্যুর সময় তাওরাত নিয়ে চলে যান নাই, তাওরাত রেখে গিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে আরো বেশ কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনী ইসরায়েলকে হিদায়ত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল অবতীর্ণ করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনজিলের যে বক্তব্যগুলো আছে সেগুলো দিয়ে বনী ইসরায়েলকে হেদায়েত দেওয়ার জন্য চেষ্টা করলেন, তাদের কাছে ইনজিল রেখে গেলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল রাফাআল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে উঠিয়ে নিয়ে গেলেন। কিন্তু তাওরাত ইনজিল দুটি তাদের কাছে রয়ে গিয়েছে। কিন্তু আজকে যদি আপনি এই ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যান, তাদের কাছে জানতে চান যে তাওরাতের মধ্যে মূসা আলাইহিসসালাম কি কি হিদায়ত তোমাদের জন্য রেখে গেছে, ইনজিলের মধ্যে ঈসা আলাইহিসসালাম তোমাদের জন্য কি কি হিদায়ত রেখে গেছে। তারা কোনো বক্তব্য দিতে পারবে না, এর কোন ইনফরমেশন, এর কোন তথ্য তাদের কাছে অবশিষ্ট তারা রাখেনি, সবই পরিবর্তন হয়ে গিয়েছে, সবই হারিয়ে গিয়েছে তাদের কাছ থেকে। যে তাওহীদের বক্তব্য নিয়ে বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি এই বক্তব্য দিয়ে, আনি ইবুদুল্লাহ যে তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়া জিতানিবুত তাগুত তাগুতকে পরিহার করবে। প্রত্যেক নবী এবং রাসূলগণ তাওহীদের বক্তব্য দিয়েছেন, কোন নবী এই বক্তব্য দেন নাই যে তোমরা শিরক করো অথবা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো। কিন্তু ইহুদিরা উযাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে, অবস্থার পরিবর্তন তারা করে নিয়েছে। আজকে তাদের কাছে তাওহীদ নেই, যে তাওহীদের বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে 1,24,000 নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সেই বক্তব্য তাদের কাছে অবশিষ্ট নেই। কোথায় গেল তাদের এই দিন? এটা তো আসমানি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তাওরাত এবং ইনজিল রাখতে পারেনি, হেফাজত করতে পারেনি। যে নির্দেশনা মূসা আলাইহিসসালাম দিয়েছিলেন সেই নির্দেশনা তাদের কাছে নেই। শুধু তাই নয়, একটি বিধানও তাওরাতের মধ্যে যেভাবে এসেছে তাদের কাছে অবশিষ্ট নেই, ইনজিলের মধ্যে যেভাবে এসেছে তাদের কাছে অবশিষ্ট নেই। বরং ইহুদিরা বর্তমানে যে কিতাবটি সবচেয়ে বেশি ফলো করে এর নাম হচ্ছে তালমুদ। আপনারা যারা পড়েছেন বলতে পারবেন, আমরা এগুলো পড়েছি। তো তালমুদের মধ্যে তারা আখিরাতকে পর্যন্ত অস্বীকার করেছে, যেটা নবী এবং রাসূলদের মূল দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসলামের মূল দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আখিরাতের বিশ্বাস। কিন্তু এই ইহুদিদের মধ্যে আখিরাতের বিশ্বাসের বিষয়টিও সংশয়পূর্ণ হয়ে গেল, শেষ পর্যন্ত কিছুই তারা অবশিষ্ট রাখতে পারল না। কেন? এই কিতাব তো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এটি তো কোনো ফালতু লোক নিয়ে আসেনি, আল্লাহর পক্ষ থেকে বিনীত রাসূল এবং নবী মূসা আলাইহিসসালাম নিয়ে এসেছেন, এমন ব্যক্তি নিয়ে এসেছেন ঈসা আলাইহিসসালাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, সম্মানিত ব্যক্তি, তার পক্ষ থেকে এসেছে। কিন্তু কোথায় গেল তাদের এই দিন? কেন এই দিনের মধ্যে এত বিশাল বিকৃতি সাধিত হলো? এর কারণ কি? কারণ হচ্ছে ওই কিতাবকে তারা এমন ভাবে পরিবর্তন করে নিয়েছে যে ওই কিতাবের কোন জ্ঞান কোন ইলম তাদের কাছে শেষ পর্যন্ত অবশিষ্ট থাকেনি। তারা গড্ডালিকা প্রবাহে, বিভিন্ন প্রবাহে প্রবাহিত হয়ে গিয়েছে, বাতাস যেদিক থেকে আসছে সেদিকে দাবিত হয়ে গিয়েছে, ফলে চতুর্দিক থেকে এই বাতাস আসে, কোন দিকে গিয়েছে কেউ কিছু বলতে পারবে না, এমন দশা তাদের হয়েছে। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমাদেরকে এই প্রসঙ্গে বলেছেন একটু শুনি। অত্যন্ত সুন্দরভাবে এ বিষয়ে আমাদের কাছে তথ্য দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অত্যন্ত প্রাজ্ঞ জ্ঞানী সাহাবীদের মধ্যে একজন, তিনি হচ্ছেন জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ হাদিসের মধ্যে তিনি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে জ্ঞানী হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মধ্যে একজন ছিলেন জিয়াদ ইবনে লাবিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউহাদ্দিসু আসহাবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন, ইসলামের মৌলিক বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে জানানোর জন্য একত্রিত হয়ে এই আলোচনা করতেন। এমন একটি সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পরে আমি শুনতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাযা আওয়ানু যাহাবিল ইলম, যে এখনই মূলত ইলম, যে জ্ঞান, যে ওয়াহী এর জ্ঞান তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, এই জ্ঞান এখনই উঠে যাওয়ার সময় হয়ে আসছে। আশ্চর্যের বিষয়, ওহী নাজিলের সময় আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, হাযা আওয়ানু যাহাবিল ইলম, যে ইলম তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই ইলম চলে যাওয়ার কিন্তু সময় এসে যাচ্ছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম দুটি অর্থ করেছেন। এক নম্বর অর্থ করেছেন যে কাছাকাছি হয়ে গিয়েছে, যেহেতু এই ইলম উঠে যাওয়ার একটি সময়, কাছাকাছি সময় এসে গিয়েছে, এটি এক অর্থ। আরেকটি অর্থ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য স্পষ্ট করে বলেছেন যে অচিরেই, খুব অল্প সময়ের মধ্যে যে ইলম তোমাদের কাছে রেখে যাচ্ছি, ওহির জ্ঞান, এই জ্ঞান তোমাদের কাছ থেকে উঠে যেতে পারে, হারিয়ে যেতে পারে, চলে যেতে পারে। সতর্ক করছেন যাতে করে উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত রেখে যাচ্ছেন, এই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, এই জ্ঞান যাতে করে তারা সত্যিকার ভাবে ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেছিলেন। জিয়াদ ইবনে আবি দারদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। وكيف يذهب العلم, কিভাবে ইলম চলে যাবে, কিভাবে আমাদের কাছ থেকে আপনি যে দ্বীন রেখে যাচ্ছেন, যে জ্ঞান রেখে যাচ্ছেন, এই দ্বীনটুকু আমাদের কাছ থেকে কিভাবে উঠে যাবে। প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেটি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান রেখে গেছেন এটাই হচ্ছে দ্বীন। সহিহ মুসলিমের মুকদ্দিমার মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বর্ণনা করেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযু দীনাকুম, এই যে ইলম তোমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন এটাই হচ্ছে তোমাদের দ্বীন, এর বাইরে কোনো দ্বীন নেই। আর ইলমটা হচ্ছে ওয়াহী, ইলমটা হচ্ছে কি ওয়াহী, আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে যা নাযিল করেছেন সেটাই হচ্ছে ওয়াহী, আর সেটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ, সেটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোনো কিছুই নেই। সুতরাং ইলম বলতে বুঝায় দ্বীনকে, দ্বীন বলতে বুঝায় ইলমকে, এর বাইরে কোনো কিছুই নেই। কোন ব্যক্তি যদি তার দ্বীনের মধ্যে দুর্ণতা দেখা দেয়, বুঝতে হবে তার ইলমের মধ্যে দুর্ণতা রয়েছে, ইলমের মধ্যে কমতি রয়েছে, ঘাটতির মধ্যে কমতি রয়েছে। আজকে মুসলিম উম্মার দ্বীনের ব্যাপারে এত দুর্দশা কেন, এত বিভক্তি কেন? কেউ প্রবৃত্তির অনুসারী, কেউ ব্যক্তির অন্ধ অনুসারী, কেউ শয়তানের অনুসারী, কেউ দলের অনুসারী, কেউ গ্রুপের অনুসারী, এত বিভক্তির কারণ কি? এর কারণ হচ্ছে সেখানে ইলমের অভাব রয়েছে, যে ওহির ইলম দিয়ে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমৃদ্ধ করেছিলেন, সেই ইলমের অভাব রয়েছে, ইলমটা হচ্ছে মূলত দ্বীন। তাই জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলছেন এই ইলম উঠে যাবে, অথচ যে দ্বীন, যে ইলম আপনি রেখে যাচ্ছেন এটা আমরা নিজেরা শিক্ষা করছি, শুধু শিক্ষা করছি তা নয়, ওয়া নুআল্লিমু আবনাআনা, আমরা আমাদের সন্তানদেরকে সেটা শিক্ষা দিচ্ছি, ওয়া ইউআল্লিমুহু আবনাউনা আবনাআহুম, আর আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, ইলা আন তাকুমা সাআহ, কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এভাবেই চলবে, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব, সন্তানরা তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, এভাবে কিয়ামত পর্যন্ত আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো, এই দিন চর্চা হবে। তাহলে উঠে যাবে কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা আরবি ভাষার একটি ব্যবহার, কাউকে তিরস্কার করার জন্য বা ভর্ৎসনা করার জন্য বলা হয় তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তারপর বললেন, ইন কুনতু লা আরাকা মিন আফকাহি আহলিল মদিনা, আমি তো মনে করতাম তোমাকে মদিনার সবচেয়ে বড় মানে প্রাজ্ঞ লোকদের মধ্যে একজন, কিন্তু তোমার প্রশ্ন থেকে সেটা বোঝা গেল না। এই যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেখছো, তাদেরকে কি তাওরাত এবং ইঞ্জিল দেওয়া হয়নি? এই তাওরাত এবং ইঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী এবং রাসূলগণ নিয়ে এসেছেন তাদের কাছে, তাদেরকে কি দেয়া হয়নি? কিন্তু তারা এই তাওরাত এবং ইঞ্জিলের মাধ্যমে তারা কি আজকে উপকৃত হতে পারছে কিনা? তাওরাত এবং ইঞ্জিলের কোন তালিম, কোন শিক্ষা তাদের কাছে আছে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বুঝতে পারলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে ইঙ্গিত করেছেন। তাওরাত এবং ইঞ্জিল তাদের কাছে অবতীর্ণ হয়েছিল, কিন্তু দুনিয়ার বিভিন্ন বিকৃতি, বিভিন্ন পরিবর্তন, দুনিয়ার বিভিন্ন সমস্যা, দৃষ্টিভঙ্গি যখন তাদের সামনে এসেছে, তখন তারা তাওরাত এবং ইঞ্জিলে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি হাজেরিন, আজকে আমরা যখন মুসলিম উম্মার দিকে তাকাবো, মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে ইমানদার ব্যক্তিদের চলার পথ হিসেবে ইমানদার ব্যক্তিদের চলার পথ উল্লেখ করে দিয়েছেন। একটু সাউন্ডটা কমাই দেন। ইমানদার ব্যক্তিদেরকে তাদের চলার পথ হিসেবে কোনটি চলার পথ হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনে কারীমের সূরা আল আনআম 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, ওমা ইউশাকিকুর রাসূলা ইসলাম তার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর, ইসলামের বিধান মানুষের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর, দ্বীন মানুষের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর, যে রাসূলের বিরুদ্ধে আচরণ করলো, ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা আল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন, মুমিনদের পথকে পরিহার করে, মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করলো। ইসলাম মুমিনদের জন্য যে পথ এঁকে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ এঁকে দিয়েছেন, সেই পথ বাদ দিয়ে অন্য পথ দিয়ে চলা শুরু করলো, অন্য পথে দাবিত হওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন তার জন্য দুটি ভয়ঙ্কর পরিণতির কথা কোরআনে কারীমের মধ্যে বলা হলো, দুটি ভয়ঙ্কর পরিণতির কথা বলা হলো। এক নম্বর হচ্ছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে মুখ করে নিয়েছে তার মুখ সেদিকে ফিরিয়ে দেব, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এরপর আখিরাতে তার পরিণতি হবে ওয়া নুসলিহি জাহান্নাম, আখিরাতে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, ওয়া সাআত মাসীরা, আর কতই নিকৃষ্টতম স্থান হচ্ছে জাহান্নাম। সম্মানিত হাজেরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের পথ কোনটি হবে সেদিকে ইঙ্গিত করেছেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে রাস্তা হচ্ছে দুটি, আস-সাবীলু সাবীলান, পথ হচ্ছে দুটি, একটি হচ্ছে সাবীলুল মুমিনিন ইমানদারদের পথ, আর একটি হচ্ছে সাবীলুল মুজরিমিন পাপিষ্ট পাপাচারীদের পথ। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাসতাবিনা সাবীলুল মুজরিমিন, আমি আমার আয়াতসমূহকে এভাবে তোমাদের কাছে স্পষ্ট করে বিস্তারিত আলোচনা করি, এজন্য ওয়ালিতাসতাবিনা সাবীলুল মুজরিমিন, যাতে করে মুজরিম পাপাচারীদের পথ তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আজকে আমাদের কাছে দুটি পথই স্পষ্ট, একটি হচ্ছে ইমানদারদের পথ, আরেকটি হচ্ছে পাপাচারী অপরাধী অন্যায়কারীদের পথ। এখন ইমানদারদের এই পথে আদৌ কি আমরা আছি কিনা? না, আমরা আসলে ওই ইসলামকে যেভাবে বিস্তৃত হয়ে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আজকে আমরাও হয়তো এই ধরনের পথভ্রষ্টতার মধ্যে বিভিন্ন দিক থেকে আমরা আড়ষ্ট হয়ে যাচ্ছি। ফলে এই বিষয়টি একটু মৌলিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আপনাদের সাথে বিশ্লেষণ করতে চাই। সম্মানিত হাজিরিন, এই পথের মূলনীতি হচ্ছে পাঁচটি। ওলামায়ে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন এই বিষয়ে। ইয়াহিয়া ইবনে মুআয রাযি রাহমাতুল্লাহ আলাই আহলে হাদিসদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আবু হাতিম রাযি রাহমাতুল্লাহ আলাই পরবর্তী বংশধরদের মধ্যে একজন। ইয়াহিয়া ইবনে মুআয রাযি রাহমাতুল্লাহ আলাই বলেন, উসুলুহুম সালাসা, তাদের মূলনীতি হচ্ছে তিনটি। এ বিষয়ে আরো অনেকে কেউ কেউ চারটি বলেছেন, কেউ কেউ পাঁচটি বলেছেন। সমস্ত বক্তব্যকে একসাথ করার পরে মূলত যে পথ আমাদেরকে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটি আমাদের পথ, যেটি ইমানদারদের পথ, এই পথের বিবরণ, এই পথের মূলনীতি হচ্ছে পাঁচটি। এবং এই পাঁচটি মূলনীতির ভিত্তিতে যদি আপনি সত্যিকারভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন না, পথভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। শয়তান এবং শয়তানের দোসররা আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু এই মূলনীতিগুলো যদি আপনার জানা না থাকে, এই মূলনীতিগুলো যদি আপনার কাছে স্পষ্ট না হয়, তাহলে যে কোনো সময় শয়তান আপনাকে কি করতে পারে, পথভ্রষ্ট করতে পারে। যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাকিম তার মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একে দেখিয়েছেন, একটি সরল রেখা আঁকলেন ডানে এবং বামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু আঁক দিলেন, তারপর বললেন, ওয়ালা কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেক রাস্তার উপর শয়তান আছে, একজন শয়তান সেদিকে ডেকে নিয়ে যাবে, সেদিকে আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, ফলে আমরা হেদায়েতের আলো থেকে মাহরুম হয়ে যাব। হাজিরিন, তাই আমাদেরকে জানতে হবে আমরা কি আসলে পথের উপর আছি। যদি পথের উপর চলতে পারেন আর আপনি যদি কনফার্ম হন যে আপনি পথের উপর আছেন, তাহলে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন, গন্তব্য আপনার সামনে। কিন্তু যদি সত্যিকার পথের উপরে না থেকে কেউ পথ চলা শুরু করে, তিনি কি গন্তব্যে আদৌ পৌঁছতে পারবেন কিনা? না, গন্তব্যে পৌঁছতে পারবো না। আমাদের মূল গন্তব্য হচ্ছে জান্নাত, তা ওই জান্নাতের গন্তব্যে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমাদের সফলতা। এজন্য আমাদেরকে ওই গন্তব্যে পৌঁছার জন্য আমাদের খেয়াল রাখতে হবে, সেদিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখানে এই যে পথ, যেই পথের উপর আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন, যে দিনের উপর তিনি রেখে গেছেন, সেই দিনের মূলত এর মধ্যেই হাজার রকমের দৃষ্টিভঙ্গি চলে এসেছে। এটি ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সুনান ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাদ করেন, ইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে যদি তোমাদের মধ্যে কেউ জীবন ধারণ করে জীবন লাভ করতে পারে, তাহলে সে দেখতে পাবে অনেক মতপার্থক্য। আজকে মতপার্থক্যের শেষ নেই, মতবিরোধ এটা আমি আবিষ্কার করি নাই, এটা আবিষ্কার হয়েই গিয়েছে, মতপার্থক্যের শেষ নেই। কিন্তু এই মতবিরোধের, এই মতপার্থক্যের, এই দৃষ্টিভঙ্গির বিভিন্নতা থেকে বেরিয়ে আসতে হবে উম্মাকে। যেহেতু আমাদের কাছে মূলধন আছে, মূল বিষয় আছে কোরআন এবং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গিয়েছে, সেখানে আসলে মূলত আমরা ফিরে আসতে পারবো। কিন্তু এই মূলধন যদি হারিয়ে যেত তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যেতাম, যেভাবে ইহুদি এবং খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা তাওরাত এবং ইনজিলে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই, আমরা আস্তে আস্তে গড্ডালিকা প্রবাহে, কারণ হাজার রকমের প্রবাহ, একদিকে আল্লাহর দুশ্মন, একদিকে ইসলামের দুশ্মন, একদিকে কোরআনের দুশ্মন, একদিকে শয়তান, শয়তানের দোসর, এভাবে হাজার রকমের চিন্তাধারার মাঝে আমরা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছি। ফলে এই পথের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। আসুন শুধু মূলনীতিগুলো আলোচনা করব, জুমার খুতবার মধ্যে দীর্ঘ আলোচনা আমরা করি না, এটা সুন্নাহের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কথা সুন্নাহর কথাই বলবো, আর দীর্ঘ খুতবা দিয়ে সময় নষ্ট করব এই কাজ আমরা করি না। শুধু মুলাখাস, অত্যন্ত সংক্ষেপে সামারাইজ কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব, শুধুমাত্র এই মূলনীতিগুলোর উপর। তারপরে আমি কয়েকটা বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করব বা এর মধ্যেই আকর্ষণ করব ইনশাআল্লাহ তাআলা। এই পাঁচটি মূলনীতি এত গুরুত্বপূর্ণ যে এগুলো যদি কোনো ব্যক্তি যা না জানে তাহলে কিন্তু তিনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বিপরীত দিকে চলে যাবেন। এই জন্য ইয়াহ ইবনে মুআযা রাজি রহমতুল্লাহ বলেন, প্রত্যেকটা মূলনীতির একটা বিপরীত দিক আছে। যেমন দিনের বিপরীত হচ্ছে রাত, হকের বিপরীত হচ্ছে বাতিল, সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা। ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা মূলনীতির বিপরীত দিক আছে। এই বিপরীত এই মূলনীতির মধ্যে যদি কোনো ব্যক্তি পথভ্রষ্ট হয়, একটা মূলনীতির মধ্যে কোনো ব্যক্তি যখন পথভ্রষ্ট হবে সে বিপরীত দিকে পড়ে যাবে, মাঝখানে আর কোনো সুযোগ নেই। কারণ আপনার জন্য এটা বলার সুযোগ নেই যে এটা দিনেও ঘটেছে রাতেও ঘটেছে, এটা বলতে পারবেন না। হয়তো দিনের মধ্যে হবে অথবা রাতের মধ্যে হবে, যেটাকে দিন বলা হয় তাকে এটা রাত নয়, আর যেটাকে রাত বলা হয় এটা দিন নয়, যেটাকে হক বলা হয় তাকে সেটা বাতিল কোনোদিন হতে পারে না। হক এবং বাতিল সংমিশ্রিত এরকম হক দুনিয়াতে কোথাও পাবেন না, দুনিয়াতে কোথাও পাবেন না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, ইমাম আহলে সুন্নাতের পরিচয় দেন, সুন্নার অনুসারীদের পরিচয় দেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, সুন্নার অনুসারী হচ্ছে তারাই যারা কখনো বেদাত করে না। যদি কোনো সময় বেদাত করে তাহলে সে সুন্নি হতে পারে না, সুন্নার অনুসারী হতে পারে না। বুঝতে পেরেছেন কিনা? কারণ সুন্নত এবং বেদাত একসাথে মিশ্রণ করার কোন সুযোগ আছে কিনা? মিশ্রণ করার কোন সুযোগ নেই, এখানে মিশ্রিত কোনো দিন নেই। তাই শূন্য কিছু করলাম, বেদাতও কিছু করলাম, তারপরে নিজে শূন্য দাবি করার কোন সুযোগ আছে? ইসলাম মধ্যে সুযোগটুকু নেই, ইসলাম মধ্যে সুযোগটুকু নেই। আসুন এবার আমরা একটি একটি করে শুধু মূলনীতিগুলো আলোচনা করি। এক নম্বর আল আসলুল আউয়াল, প্রথম মূলনীতি হচ্ছে আত তাওহীদ। প্রথম মূলনীতি হচ্ছে তাওহীদ। বন্ধুগণ, নবী এবং রাসূলগণ এই বিশ্ববাসীর কাছে, আদম সন্তানদের কাছে যেই মূলনীতি নিয়ে, যেই দাওয়াত নিয়ে, যেই মিশন নিয়ে আগমন করেছিলেন সেটি হচ্ছে তাওহীদ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিচয় করে দিয়েছেন, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এতে তাফসীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, লিয়ুয়াহিদুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলতে তাওহীদকে বুঝিয়েছেন, কারণ তাওহীদের বাস্তবায়নই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাস্তবায়ন। সুতরাং তাওহীদ যে ব্যক্তি বাস্তবায়ন করতে পারলো না, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেনি। তাওহীদ হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। এই তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের বক্তব্য হবে সেভাবে দিয়েছেন, ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়ালা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের কোনো ইবাদত উপাস্য নেই, হক সত্যিকার মাবুদ হিসেবে আর কেউ নেই। তাই এই তাওহীদকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, তৌহিদ পন্থী হতে হবে। তৌহিদ পন্থী হওয়ার অর্থ, তৌহিদ পন্থী হওয়ার অর্থ হচ্ছে আপনার মাধ্যমে কোন শিরকি কাজ, কোন শিরকি আকীদা, কোন শিরক আপনার মাধ্যমে বাস্তবায়িত হবে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই মুসলিমরা আজকে তৌহিদের বক্তব্য দেয়, তৌহিদের কথা বলে, কিন্তু শিরকির সাথে জড়িত আছে কি নেই। হয়তো আপনারা বলবেন, সাইফুল্লাহ ভাই কোথায়, আমি তো শিরক দেখি না। বাস্তব কথা হচ্ছে শিরকের সাথে বিভিন্ন ভাবে জড়িত হয়ে গিয়েছে। কবরগুলোতে বাতি দেয়, ফুল দেয়, মাজার দেয় ইত্যাদি ইত্যাদি মানত করে কারা? আজকে মানুষের সিজদা করা হচ্ছে, যে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সে তাওহীদকে কারা করছে, ব্যাহত করছে। আমরা বিভিন্ন সংস্কৃতির নামে, বিভিন্ন কালচারের নামে, প্রগতির নামে বিভিন্ন ধরনের শিরকি কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে নিয়েছি। আর আমরা দাবি করতেছি যে এটি মনে অসুবিধা নেই, করা যায়, কিছু করা যায়, এমন এক পর্যায়ে হতে যাবে আমি আশঙ্কা করছি। শেষ পর্যন্ত আজকে সংস্কৃতির নামে, বিনোদনের নামে যে সমস্ত শিল্পের মধ্যে মুসলমানরা লিপ্ত হয়ে যাচ্ছে, একদিন হয়তো মুসলমানদেরকে আর এ কথা বলা যাবে না, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এটা তাওহীদের পরিপন্থী। বন্ধুগণ, সংস্কৃতির কথা বলেন, বিনোদনের কথা বলেন, অন্য কোন কথা বলেন, যেভাবেই বলেন না কেন, ইসলাম হচ্ছে তাওহীদ পন্থী দিন, যেখানে তাওহীদের পরিপন্থী কোন কাজ মোটেও এলাউড না, মোটেও গ্রহণযোগ্য না। আপনি সেটা যেই ফরম্যাটে করেন না কেন, যেই পর্যায়ে করেন না কেন, ইসলাম সেটাকে অনুমোদন দেবে, কিন্তু দেখা গেল যে আমরা সেভাবে করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় সেগুলো হচ্ছে এবং মুসলমানদের সন্তানরাই করছে, মুসলমানদের সন্তানরাই করছে শিরকি কাজগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করছে। এ বিষয়ে বিস্তারিত আর আলোচনা করলাম না। সেকেন্ড পয়েন্ট, দ্বিতীয় যে মূলনীতি আল আসুসানি, দ্বিতীয় মূলনীতি হচ্ছে আসুন্না, সুন্নার অনুসরণ করা। আসুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য যেই নীতি কর্মপদ্ধতি দিয়েছেন, এই কর্মপদ্ধতির নাম হচ্ছে সুন্না, এই কর্মপদ্ধতির নাম হচ্ছে সুন্না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের কোন কারণে যদি কোনো ব্যক্তি বিমুখ হয়, তাহলে কিন্তু তিনি এই দলের অন্তর্ভুক্ত হতে। সহিহ মুসলিমের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল, ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই সুন্নার পরিপন্থী কাজ আমাদের জন্য কোন অবস্থায় অনুমোদিত হবে কিনা, কোন অবস্থায় অনুমোদিত আমাদের জানতে হবে। আমি যে ইবাদত করছি, আমি যে আমল করছি, এটা আদৌ কি সুন্না এলাউ করে কি করে না। কিছুদিন আগে লোকেরা আমাকে জানালো যে সবে মিরাজের সালাত শেখ এটা কয় রাকাত আদায় করবো, কিভাবে কিভাবে আদায় করব। তখন আমি বললাম, সবে মিরাজের সালাত সম্পর্কে প্রশ্ন করবেন না সবে মিরাজ সম্পর্কে প্রশ্ন করবেন, প্রথমে কোনটি সম্পর্কে জানতে চান? সালাতের মাসালা তো পরেই আসবে, কারণ আমাদেরকে প্রশ্ন করে শেখ কিয়াম করা জায়েজ কি না জায়েজ, এটি প্রশ্ন করে না আজকে, যে মিলাদ করা জায়েজ কি না জায়েজ, বুঝতে পেরেছেন কিনা, এই প্রশ্ন করে না, কারণ মিলাদ এস্টাবলিশড হয়ে গিয়েছে। আস্তে আস্তে যখন বেদাত গুলো এস্টাবলিশড হয়ে যাবে, তখন উম্মাকে আর আপনি বুঝাতে পারবেন না, তখন আপনি প্রশ্ন প্রশ্ন ধরন হয়ে যাবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, ইসরা এবং মেরাজ কোরআনে কারীমের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি সূরা রয়েছে, সূরাত বনি ইসরাঈল অথবা সূরাতুল ইসরা, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসরা এবং মেরাজ কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। ওয়ালাকাদ রাআহু নাজদাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগশা সিদরাত মা ইয়াগশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের মধ্যে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং ইসরা এবং মেরাজ দুটি কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কিন্তু কোন ঐতিহাসিক বর্ণনার মাধ্যমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসের মাধ্যমে, সহিহ বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি যে কত তারিখে এই ইসরা এবং মেরাজ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এখন আপনি সবে মেরাজ কোন দিন করবেন? আগে তো আপনাকে সেটা সাব্যস্ত হতে হবে, বুঝতে পেরেছেন না? যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এটা ঘোষিত দিবস, ঠিক কিনা? এস্টাবলিশড এবং সবাই জানে, যেহেতু ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আদৌ হাদিসের মাধ্যমে জানাননি, কোন ঐতিহাসিক বর্ণার মাধ্যমেও, সহি কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়নি। এখন আপনি সেটা কিভাবে পালন করছেন? আন্দাজ অনুমানের উপর চলবে? ইসলামকে আন্দাজের উপর ভিত্তি করে চলে? না, ব্যাপারটি এমন নয়। যাক গেল, সেই মাসআলা আর আলোচনা করতে চাই না, সুন্নার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রসঙ্গত একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে যাই, সেটা হয়তো আপনারা যদি রাগ না করেন তাহলে বলতে পারি, সেটা হলো এই সামনে আবার শবে বরাত ভাগ্যরজনী একটা এসে যাচ্ছে। এ বিষয়ে আমাদের আলোচনা আছে বিভিন্ন জায়গায়, আপনারা পাবেন। এত দীর্ঘ কথা আমি বলবো না। শাবান মাসের মধ্য রজনী, যেটি 15 তারিখের যে রাত্রি, এটাকে শবে বরাত বলা হয় থাকে, এটা আপনারা মনে হয় জানেন। এটি একটি শাব্দিক বিভ্রাট তৈরি হয়েছে। শাব্দিক বিভ্রাট বলতে কি বোঝায়? শাব্দিক বিভ্রাট হচ্ছে এই, শবে বরাত হচ্ছে মূলত ফার্সি অনুবাদ লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেটি, এর অনুবাদ হচ্ছে মূলত শবে বরাত ফার্সিতে লাইলাতুল কদর। এর ফজিলত কোরআনে কারীমের মধ্যে সাব্যস্ত হয়েছে, একটি সূরাই রয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাযালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একেবারে কোরআনে কারীমের একটি সূরার মধ্যে পরিপূর্ণ আলোচনা লাইলাতুল কদর সম্পর্কে হয়েছে। এটি হচ্ছে মূলত একটি মর্যাদাপূর্ণ রাত্রি, যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআনের কারণেই মূলত এর বিশাল ফজিলত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবং স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কখন হবে সেটাও বলে দিয়েছেন, রমাদান মাসের কথা উল্লেখ করেছেন। কোরআন প্রথম কখন নাজিল হয়েছে এটা কোরআন উল্লেখ করেছে। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যে যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সুতরাং আদৌ এই সম্ভাবনা নেই যে শাবান মাসের 15 তারিখ কোরআন অবতীর্ণ হয়েছে, একথা বলার কোন সুযোগ আছে কিনা। তাহলে কোরআনকে অস্বীকার করতে হবে। কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে যে বক্তব্য দিয়েছে, যে ধারণা দিয়েছে, সেই ধারণাকে অস্বীকার করতে হবে, অথবা বলতে হবে কোরআনের মধ্যে বক্তব্য ভুল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কখনো হতে পারে না। দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো এই, এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 14 জন সাহাবি থেকে এর সমস্ত হাদিসকে আমরা একসাথ করেছি। দীর্ঘ আলোচনা রয়েছে, এখানে আমি আলোচনা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 14 জন সাহাবি থেকে হাদিসের কিতাবের মধ্যে সর্বমোট 6টি বর্ণনা পাওয়া যায় এই রাতের বিষয়ে। সেটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এটি শবে বরাত নয়। কোরআন এবং হাদিসের কোন পরিভাষার মধ্যে শবে বরাত শব্দটি ব্যবহার করা হয়নি, এটি শাব্দিক বিভ্রাট। আমি আপনাদেরকে বলেছি এটা যে শবে বরাত হচ্ছে লাইলাতুল কদর অনুবাদ ভাগ্য রজনী, যেটাকে মূলত লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, অথবা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যেটি, এটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়েছে, শাবানের অর্ধ মধ্য রজনী। হাদিসের পরিভাষা এভাবে এসেছে। দীর্ঘ আলোচনার পরেও ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই মর্মে যে বর্ণনাগুলো রয়েছে, এই বর্ণনাগুলো একটিও সহি সনদে সাব্যস্ত হয়নি। সর্বমোট 14 জন সাহাবী থেকে যে রেওয়ায়ত গুলো পাওয়া যায়, এর একটি রেওয়ায়ত সহি সনদে পাওয়া যায়নি। ওলামায়ে কেরামের এই বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু যেহেতু সহি সনদে এই রাতের ফজিলতের বিষয়টি সাব্যস্ত হয়নি, এই রাতে আমল করার বিষয়টি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এই রাতে হালুয়া রুটি তৈরি করার বিষয়টি আমল দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু মুসলমানরা এখন দেখা যাচ্ছে যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই রাতের মধ্যে হালুয়া রুটি, এই রাতের মধ্যে সালাত আদায় করা মসজিদের মধ্যে, তারপরে রাত্র যাপন করা, এবং সারা রাত মসজিদের মধ্যে যাপন করলো, বিভিন্ন ধরনের দোয়া জিকির ইত্যাদি করলো, ফজরের সালাত শেষ পর্যন্ত আর খবর নেই, একটা অবস্থা তৈরি করলো। তারা মনে করে থাকেন যে এই রাতের মধ্যে ভাগ্য বন্টন হয়। বন্ধুগণ, না, কোরআনের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে লাইলাতুল কদর, এই রাতের মধ্যে ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্ঞাময় যে নির্দেশগুলো থাকে রয়েছে সেই নির্দেশগুলো বন্টন করে দেন ফেরেশতাগণ। এটি সহি হাদিস দ্বারা সাব্যস্ত, সহি কোরআনের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাই হাদিসের বক্তব্য। সুতরাং এটি লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত, আমাদের বিভ্রাট হয়ে গিয়েছে, ফলে লাইলাতুল কদরের বিষয়টি ওই শবে বরাত নাম দিয়ে আমরা লাইলাতুন নিসফ মিন শাবানের মধ্যে যোগ করে দিয়েছি। এটি সুন্নার পরিপন্থী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো আমল সাব্যস্ত হয়নি, যে তারা এই লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্যে হালুয়া রুটি তো দূরের কথা, লাইটিং তো দূরের কথা, তারা কোন ধরনের সুনির্দিষ্ট কোন ইবাদত করেছেন এই মর্মে কোনো বর্ণনা কোন সাহাবীর আমল দ্বারা সাব্যস্ত হয়নি, কোন সাহাবীর আমল দ্বারা সাব্যস্ত হয়নি। তাই সতর্ক থাকতে হবে, কারণ আমরা সুন্নাপন্থী, আমার দিন হচ্ছে সুন্নার অনুসরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করার নাম হচ্ছে দিন, বুঝতে পেরেছেন কিনা? সেভাবে করার নাম হচ্ছে সুন্নার অনুসরণ। আমি সালাত আদায় করলাম, রাসূলের নির্দেশকে অনুসরণ করলাম না, এটা কি সালাত হবে কিনা আপনারা কি মনে করেন? এটা আমার প্রবৃত্তির অনুসরণ। আমি সালাত আদায় করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ বাদ দিয়ে, কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করলাম, আপনি কি মনে করেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ হবে কিনা? হবে। বন্ধুগণ, উপলব্ধির অন্ধত্বের কোনো কারণ নেই, ইসলাম হচ্ছে জ্ঞান ভিত্তিক দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হিজরের মধ্যে বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب আপনি বলুন الذين يعلمون যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কোনদিন সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা দিয়েছেন, انما يخشى الله من عباده العلماء যারা সত্যিকার আলেম, যারা জানেন তাদের মর্যাদা হচ্ছে এই, তারাই শুধুমাত্র আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে, সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সুন্নাহ প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আমাদেরকে অনুসরণ করতে হবে, সুন্নাহকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। খুব সুন্দর কথা বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন আস-সুন্নাতু কাসাফিনাতে নূহ ফামান রাকিবাহা নাজা ওয়ামান লাম ইয়ারকাবা হালাক। সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো, যেই সুন্নাতে আরোহণ করতে পারলো সেই নাজাত পাবে, আর যে সুন্নাত এই সুন্নাহ অনুসরণ করতে পারলো না, সুন্নাহ আরোহণ করতে পারলো না, সে নাজাত পাওয়ার সম্ভাবনা নেই, কারণ এটাই দিন। তাই সুন্নার পরিপন্থী এর বিপরীত হচ্ছে ওয়াদিদ্দুহাল বিদআহ, এর বিপরীত হচ্ছে বিদআত, এর বিপরীত হচ্ছে কি? বিদআ। এখন কোন কাজ যদি সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে এই কাজ কি হওয়ার, বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুন্নাহ অনুযায়ী যদি কোনো কাজ না হয় তাহলে এই কাজটি হয়তো আমার প্রবৃত্তির অনুসরণ হবে, অন্যথায় সেটি কি হবে? বিদআত হবে, অন্যথায় বিদআত হবে, এটি শরীয়তের ইবাদত হবে না। তাই আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে, সুন্নাহ থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটি যে ইবাদতটি করতে বলেছেন ঠিক সেভাবে সেই ইবাদতটি আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ বাদ দিয়ে শুধুমাত্র নিজের প্রবৃত্তির অনুসরণ করলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহি ধারা চিন্তা দিয়েছেন সেই চিন্তাকে আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যুবকদেরকে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেহেতু যারা যুবক আছে দেখতে রক্ত গরম, বুঝতে পেরেছেন কিনা, দেখা যায় যে এদেরকে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানে উত্তেজিত করে মিসগাইড করা হচ্ছে, সুন্নার পরিপন্থী দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটি ব্যাপক হচ্ছে মুসলমানদের মধ্যে, বিশেষ করে যারা সহি আকীদার লোকেরা আছে, সহি ইসলাম যারা অনুসরণ করতে চায়। আপনি কি মনে করেন শয়তান আপনার ব্যাপারে মানে তার কোনো প্রচেষ্টা নেই? এক বন্ধু আমাদেরকে টেলিফোন করলো, বললো যে মুসলমানদের দেশের মধ্যে এত করাপশন এত সমস্যা কেন, আর বিভিন্ন কাফেরদের দেশে তো এত সমস্যা দেখতেছি না। আমরা যে তোমার এই বক্তব্য মানে পরিপূর্ণরূপে সাপোর্ট আমি করছি আমি এটা বলতে পারবো না, আমি করি না, কারণ আল্লাহর দুশমনদেরকে আমি এভাবে সাপোর্ট করার আমি মনে করি যে প্রয়োজন নেই। বাকি একটি কথায় তোমাকে সাপোর্ট করতে পারি, সেটা হলো এই, তারা তো শয়তানের অলরেডি এনলিস্টেড এনরোলড হয়ে গিয়েছে, শয়তানের মানে তালিকাভুক্ত হয়ে গিয়েছে, ফলে শয়তান সেখান থেকে তার তৎপরতাকে গুটিয়ে নিয়ে এসে মুসলমানদের মধ্যে ঢুকেছে, বুঝতে পেরেছেন কিনা? এই কথা দিয়ে আমি আপনাদেরকে এই কথা বুঝাতে চাচ্ছি, সেটা হলো এই যারা সহি আকীদার অনুসরণ করবে, সহি হাদিসের অনুসরণ করবে, সহি সুন্নার অনুসরণ করবে, শয়তান কিন্তু তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, তাদেরকে বেশি পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। কারণ এরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে কাছাকাছি, কোনোভাবে এদেরকে সরানো যায় কিনা, ফলে এদের মধ্যে দলাদলি, গ্রুপিং, এদের মধ্যে বিভিন্ন ধরনের তাহরিস, একের পিছনে আরেকজনকে লেলিয়ে দেয়া, এই কাজটি হচ্ছে। মুজামুল কবীরের মধ্যে তবরানী রহমতুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিত তাহারুস আও আত-তাহরিস বাইনাল বাহাইম, চতুষ্পদ জন্তুর মাঝেও লেলিয়ে দেয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। চতুষ্পদ জন্তু বুঝেন তো, গরু ছাগলের মাঝে দুইটা গরুকে এনে লেলিয়ে দিলেন, একজন আরেকজনকে আঘাত করে ধ্বংস করুক, আর আপনি তামাশা দেখলেন। আজকে পৃথিবীতে এটা ঘটে, আমি তথ্য সহ দিতে পারবো, আমার কাছে জানা আছে। মানুষ মুসলমান আল্লাহর বান্দা চতুষ্পদ জন্তু অবুজ জন্তুকে এনে লেলিয়ে দিচ্ছে, মানুষকে দিয়ে বাঘকে লেলিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুর মাঝেও এই ধরনের কাজকে নিষেধ করেছেন, আর সেটা মানুষের মধ্যে করা হচ্ছে। আবার মুসলমানদের মধ্যে মুসলিম উম্মার মাঝে এভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের এক যুবককে আরেক যুবকদের বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, এর মাধ্যমে সবচেয়ে বড় যে ক্ষতিটুকু হচ্ছে সেটা হলো মুসলমানদের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কথাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে, ওয়ালা তানাযাউ, তোমরা মতবিরোধ করো না। কত আর মতবিরোধ করবেন, কত ইখতিলাফ করবেন, কোরআন আপনার কাছে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত রয়েছে, সাহাবীদের জীবনী রয়েছে, তারপরেও এত ইখতিলাফ কেন, কেন আমরা এত ইখতিলাফ করছি? বন্ধুগণ, যেহেতু আমরা সুন্নাহকে উপলব্ধি করতে পারিনি। তিন নম্বর পয়েন্ট, সেটি হলো আত্তাহা, আনুগত্য। আনুগত্যের মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সাইফুলের আনুগত্য তালাশ করেন না, অমুক ব্যক্তির আনুগত্য তালাশ করেন না, ব্যক্তির আনুগত্যের জন্য আমরা নির্দেশিত হই নাই, কোরআন এবং সুন্নাহর আনুগত্যের জন্য আমরা নির্দেশিত হয়েছি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য আমরা নির্দেশিত হয়েছি, এবং আমাদের ইবাদত মূলত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিহিত রয়েছে। কিন্তু দেখা গেল যে এখন আমরা অন্ধ আনুগত্যের মধ্যে চলে গিয়েছি, আমার হুজুর যেটা বলে, ইসলাম হচ্ছে আমার হুজুর, হুজুর যেটা বলে, মুরব্বী হুজুর যেটা বলে, কুতুব সাহেব যেটা বলেন, কুতুবুল আকতাব যেটা বলেন, ভাই আপনার এই বিবেক কেন আপনাকে দেয়া হলো? ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্যিকার ইলম যদি থাকত তাহলে এই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারতাম, আজ করতে পারতাম, ফলে উম্মার মধ্যে হাজার রকমের দ্বিধা বিভক্তি, সত্যিকার ইসলাম আজকে ওই অবস্থায় চলে যাচ্ছে যে অবস্থার কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলাম গরিবা, ইসলাম আননোন, অপরিচিত হয়ে আত্মপ্রকাশ করেছিল। একদিন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আর কেউ নেই, বুঝতে পেরেছেন কিনা? বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়ুদু কামা বাদা, আবার অচিরে ইসলাম আবার গরিব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানদের কাছে ইসলামের অনেক বিধানই অপরিচিত। আজকে যখন সুন্নার কথা বলা হয়, আজকে যখন হাদিসের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, একদল ভাই বলেন যে না আমাদের দিনের মধ্যে তো এটা নেই, আমাদের মাযহাবের মধ্যে তো এটা নেই, আমাদের কথা আলেমদের, আমাদের আলেমরা তো এই কথা বলেন না। আপনি জানার চেষ্টা করুন, দিগন্ত অনেক বিশাল, এই জ্ঞান নেওয়ার চেষ্টা করুন। কোরআন এবং হাদিসের জ্ঞানের মধ্যেই মূলত রয়েছে আমাদের জন্য সত্যিকার হেদায়েতের আলো। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه وبعد عباد الله اعتصموا بالله ومن يعتصم بالله فقد هدي الى صراط مستقيم يقول عز وجل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. يقول الله سبحانه وتعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها. عباد الله، ثم اعلموا ان هذا الدين دين كامل، دين يسر، وما جعل عليكم في الدين من حرج، ليس هناك حرج ولا ضيق ولا تضايق ولا ضرر ولا ضير. فالله سبحانه وتعالى ارتضى بهذا الدين وأكمل لنا هذا الدين، وهي من نعم الله سبحانه وتعالى الباهرة على هذه الأمة المحمدية. فقال في محكم التنزيل: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عباد الله، إن الله أمركم بأمر عظيم، ألا وهو الصلاة والسلام على النبي الكريم. فقال في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم أعز الإسلام والمسلمين.